জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র অগটার ধার মোদের সুযোগ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আবারও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে, সে দুরুদে পাক রব্বে কায়না জাল্লা জালালহু কবুল করে নেয়, তাহলে সে বান্দার 80 বছরের গুনাহকে মাফ করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানে চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানে দারুল ইফতাহ আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলিয়া তিনি রয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আপনারা চাইলে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করে দিন। ইনশা আল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য প্রশ্ন করেছেন। আরেকটি বিষয়, ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিন, ইনশাআল্লাহ আমরা সে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মুফতি সাহেব আপনার দিকে আসব, দুইটি মেসেজ এসেছে। আবির ভাই কুড়িগ্রাম থেকে তিনি মেসেজ করেছেন, তিনি লেখেন, আমাদের সমাজে একটি প্রথা প্রচলিত আছে যে বাসা থেকে জানাজার খাটিয়া বের করার পর 40 কদম পর্যন্ত প্রতি 10 কদম পরপর বহনকারীরা কাঁধ পরিবর্তন করে। ইসলামী শরীয়তে কি এই ধরনের কোনো নির্দিষ্ট বিধান বা নিয়ম রয়েছে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে?
মৃত ব্যক্তিকে তোলার ক্ষেত্রে পছন্দনীয় পদ্ধতি হলো 4 জন ব্যক্তি, 4 পায়া, যেহেতু 4 পায়া 4 পা ধরতে হবে। হ্যাঁ, অনেক জায়গায় সম্ভবত এমন হতে পারে যে যেখানে চারদিকে তো মানুষ যেতে পারবে না, কিন্তু 2 জন ব্যক্তি একজন সামনে থেকে আরেকজন পেছন থেকে ধরবে, এই মাইয়াতকে তুলে নিবে, আর এভাবে 2 জন হলেও যথেষ্ট, কিন্তু প্রয়োজন ছাড়া এমনটা করবেন না। সেটাই করা উচিত যেটা সুন্নত পদ্ধতি, 4 জন ব্যক্তি তুলবেন। এখন উঠানোর পরে 10-10 কদম একেবারে, এটি রেওয়ায়তের মধ্যে এ ব্যাপারে আলোচনাসমূহ মজুদ রয়েছে। তো আমাদের এখানে অনেক লোক বলেন যে 2-2 কদম, 2-2 কদম নয় বরং 10-10 কদম বলা উচিত। আচ্ছা, এটি সুন্নাত পছন্দনীয় পদ্ধতি আর মুস্তাহাব বিষয়, কিন্তু এ ব্যাপারে এটা বলবেন না যে এটা ফরজ কিংবা ওয়াজিব। 2-2, 4-4 কদম চলতে পারবেন না এমনটা নয়। একেবারে আপনার মধ্যে হিম্মত যদি 2 কদমের থাকে, তাহলে আপনি 2 কদম অতিক্রম করলেন, 2 কদম আপনি চললেন, আর কেউ পাকড়াও করে নিল, আবার অন্য কেউ নিল, তাহলে এভাবে অসুবিধা নেই, এতে করতে পারবেন। আর আপনি যে 40 কদম বলছেন, যদি এটা দ্বারা উদ্দেশ্য 10 কদম আগে 10 কদম পেছনে হয়, অতপর অন্যদিক থেকে 10 কদম তারপরে পেছন থেকে 10 কদম, এটা ঠিক আছে, এটা পছন্দনীয় পদ্ধতি, আর এতে এমনটা করতে পারবেন। কিন্তু এটা দ্বারা যদি এটা উদ্দেশ্য হয় যে একবার যে তুলবেন এটা 40 কদম পর্যন্ত হেঁটে চলবেন, তাকে কেউ জিজ্ঞেস করবে না, এটা তো ঠিক নয়, না সঠিক পদ্ধতি, এইভাবে তো তাদের উপর বোঝা হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। তো 40 কদম এইভাবে একইভাবে ধারাবাহিকভাবে 40 কদম এটা ঠিক নয়, এই পদ্ধতি। প্রয়োজন অনুসারে কেউ চললে চলতে অসুবিধা নেই, কিন্তু প্রয়োজন ছাড়া এই পদ্ধতির অবলম্বন করবেন না। যদি অধিক উত্তম করতে হয় তাহলে এটাকে 10-10 কদম, চলতে থাকলে তো ফজিলত অর্জিত হবে। আর যদি কেউ 1 কদম, 2 কদম কিংবা 5 কদম এইভাবে পরিবর্তন করে নেয় 4 কদম, তো এর মধ্যে কোনো গুনাহ নেই। 40-কে জরুরি মনে করা এটা ঠিক নয়, শরীয় দিক থেকে না এমন কোনো হুকুম আছে আর না এটাকে প্রয়োজন মনে করেছেন। যান, তবে এই পদ্ধতি অবলম্বন করবেন না, বরং আপনারা 10-10 কদম অতিক্রম করুন, তো সহজ হবে, অন্য লোকেরাও কাঁধে নিতে পারবেন, সহজ হবে আর সকলের সুন্নতের সওয়াব, আর তাতে গুনাহ ঝরে যাওয়ার যে সুসংবাদ রয়েছে তাও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জিত হবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব ডিটেইলস আমাদেরকে প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক। আরেকটি SMS রয়েছে মুফতি সাহেব নাসির ভাই নাটোর থেকে, তিনি আমাদেরকে SMS করেছেন, কাউকে সম্মান দেখানোর জন্য উঠে দাঁড়ানো কি জায়েজ? শরীয়ত এ সম্পর্কে কি বলেছে একটু বিস্তারিত বলুন।
যে কোনো ধর্মীয় নেতা অর্থাৎ কোনো আলেম এদিন, উস্তাদ, কারি সাহেব, অনুরূপভাবে প্রশাসনের কোনো নেক বান্দা, আর এমন ব্যক্তির জন্য কেউ যদি দাঁড়িয়ে সম্মান জানান, এটা একেবারে জায়েজ রয়েছে। বরং এর উপর অনেক হাদিস রয়েছে যা এই বিষয়টি প্রমাণ করে, দলিল হিসেবে এগুলোকে উত্থাপন করা যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিষয় যখন বিবি ফাতেমা তুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বারেগাহে উপস্থিত হতেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উনার জন্য কিয়াম করতেন, অর্থাৎ দাঁড়িয়ে যেতেন। শারিহিনগণ লিখেছেন যে হুজুর জানতেন যে আল্লাহর কাছে ওনার শান মর্যাদা কেমন ছিল, তো হুজুর এই জন্য দাঁড়াতেন, কিয়াম করতেন। আর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে যখন হুজুর যেতেন তিনিও দাঁড়িয়ে যেতেন। আচ্ছা, নবী পাক আলাইহিসসালাম উনাকে আপন জায়গায় বসতে দিতেন, এই ধরনের সম্মান উনাকে দেওয়া হতো, এভাবেও তাকে মর্যাদা দেওয়া হতো, নিজের জায়গায় বসিয়ে দিতেন। তো এই কিয়াম করা অর্থাৎ দাঁড়ানো, এটা ঠিক আছে। আচ্ছা, অনুরূপভাবে হজরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী পাক আলাইহিসসালাম সরদার বানিয়েছিলেন, উনার মাধ্যমে পারস্পরিক কোনো একটি মতবিরোধ নিরসন হয়েছিল বনি কুরাইজার। যখন তিনি পুনরায় ফিরে আসলেন তো রসুলুল্লাহ আলাইহিসসালাম বলেছিলেন যে কুমু ইলা সাইয়্যিদিকুম, নিজেদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও, অর্থাৎ কিয়াম করো, দাঁড়িয়ে যাও, স্বাগতম জানাও। দাঁড়ানোর বিষয়টি এখানেও আছে। আচ্ছা, অনুরূপ আরও অনেক রেওয়ায়ত রয়েছে যেগুলো বর্ণনা করা যেতে পারে যে কারো আগমনে সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া একেবারে ঠিক আছে, এটা জায়েজ আমল। হ্যাঁ, অন্যান্য এমন অনেক রেওয়ায়ত রয়েছে যাতে এর বিরুদ্ধাচারণ করা হয়েছে, কিন্তু কার জন্য? যে ব্যক্তি এটা নিজের জন্য পছন্দ করে তার জন্য, যে আমি যেখানে যাব আমাকে দেখে মানুষ দাঁড়িয়ে যাবে, আর না দাঁড়ানো এটাকে অপছন্দ করে, তো এটা দ্বারা উদ্দেশ্য এই ব্যক্তি এই ধরনের কোনো অহংকারে পতিত হচ্ছে। তো দাঁড়ানো এটা সম্মান ইজ্জত দেওয়ার কাজ, আর দাঁড়ানো উচিত যেখানে এমন সম্মান পাওয়ার যোগ্য এমন কোনো মানুষ আসেন, কিন্তু তার অন্তরে এটা সৃষ্টি করা যাবে না যে আমি যেখানেই যাব আমার জন্য মানুষ সেখানে দাঁড়িয়ে যাবে, অন্তরে যেন এটা না আসে। ঠিক আছে, তো এই বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে। সর্বোপরি দাঁড়ানোর যে বিষয়টি, যদি কেউ কোনো আলেমে দিনকে সম্মানার্থে দাঁড়ায় আর কোনো ধর্মীয় নেতাকে সম্মান জানায় কিংবা ওনার উস্তাদকে সম্মান জানায়, বাচ্চারা ক্লাসের মধ্যে এই ধরনের সম্মান জানায়, এতে কোনো অসুবিধা নেই, এটা জায়েজ রয়েছে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমরা যাব প্রশ্নের দিকে, যে প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন কাদের, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, গুলি উড়ানো শরীয় বিধান কি জানতে চাচ্ছি।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন।
ঘুড়ি উড়ানো এটা এক ধরনের খেলা, খেলাধুলামূলক এমন একটি কাজ যে যাতে মানুষের সময় অর্থ উভয় অপচয় হয়, সম্পদ নষ্ট হয়, আর অনেক বিবেচনায় সেখানে যাওয়াটাও অপচয় হয়ে থাকে, অনেক বিবেচনায় সেখানে যাওয়া। আর যখন ইভেন্ট হিসেবে এটাকে উদযাপন করা হয় তখন একটি নয় অনেক গুণা একসাথে হয়ে থাকে, লজ্জাহীনতা, পর্দাহীনতা, মানুষের ঘরে দৃষ্টি যাওয়া, মানুষের সম্পদ অন্যায়ভাবে হরণ করা, এগুলোও চলে আসে। আর এর ভেতরে রয়েছে আতশবাজি, এর মধ্যেই বিভিন্ন রকমের মিউজিক, না জানি আরও কী কী মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করে। এমনিতেই ঘুড়ি উড়ানো এই খেলার মধ্যে সব কিছুই মজুদ রয়েছে। তো এই জন্য নিজের সম্পদ সংরক্ষণ করা, নিজের জানের সংরক্ষণ করা, মানুষের প্রাণ সংরক্ষণের জন্য এটা করা শরীয়তে জায়েজ নেই, এটা অপচয়ের পর্যায়ে চলে আসে। কতই না এমন জায়গা যে ব্যাপারে আপনারা সংবাদ পড়ে থাকেন যে ডোর চলার কারণে এত মানুষ মৃত্যুবরণ করেছে, কখনো এই সংবাদ পড়েন, কখনো ওই সংবাদ পড়েন। আচ্ছা, অতঃপর এই কারণে কতগুলো জায়গায় ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তারের সংঘর্ষে আগুন লেগে গেছে, এমনটা হয়েছে। তো এই জন্য আপনার জানমালের অপচয় থেকে আপনাকে রক্ষা করুন, আর এই আমল থেকে নিজে নিজেকে দূরে সরিয়ে রাখুন।
মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নের উত্তর প্রদান করেছেন। মুফতি সাহেব, একটি SMS রয়েছে, সেটি হচ্ছে, কিছু মানুষ আয়াতুল কুরসি পড়ে জোরে জোরে হাত তালি দেয়, আর বলে, তালির আওয়াজ যত দূর যাবে তত দূর পর্যন্ত চোর ডাকাত থেকে নিরাপদ থাকা যায়। এর বাস্তবতা কি? অথবা কোনো গ্রামে কোনো এলাকায় এরকম প্রচলন রয়েছে, তো শরীয়ত কি বলেছে বিষয়ে একটু বিস্তারিত বলুন।
আশ্চর্যজনক অনর্থক কথা যা মানুষের মাঝে প্রসিদ্ধ, তালি বাজানো এটা কোন ধরনের ভালো কাজ? তালি বাজানোর এটার তো অনুমতি নেই। আয়াতুল কুরসির বরকত হচ্ছে এটি যে ইনশাআল্লাহ আপনার সম্পদ নিরাপদ থাকবে, আপনি যে উদ্দেশ্যে পড়বেন সেগুলো নিরাপদ থাকবে। আর এটা হাদিসের মধ্যে মজুদ রয়েছে যে সম্পদের সংরক্ষণে আয়াতুল কুরসির বরকত বর্ণনা করা হয়েছে। তো আপনি আয়াতুল কুরসি পড়ুন, কিন্তু এই আমল করা যে তালির কারণে সেখানে সে পুরো বিষয়টি সংরক্ষিত হবে এই দৃষ্টিভঙ্গি এটা একেবারেই ভুল। এখান থেকে নিজে নিজেকে বাঁচান, বাকি আয়াতুল কুরসি পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, বাচ্চাদের উপর দম করুন, নিজে নিজের উপরও দম করুন, নিজের দোকানে নিজের ঘরে আয়াতুল কুরসি পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপন রহমতে নিরাপদ রাখবেন, আর এই নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে এমন হয়ে যাবে যে ফেরেস্তারা সংরক্ষণ করবেন। তো ফেরেস্তারা এই বিষয়ের মুখাপেক্ষিত নন, আপনার তালির আওয়াজ সেখানে পৌঁছেছে তো ততটুকু সংরক্ষিত হবে এখানে নয়। এই জন্য এই চিন্তা ও ভুল, এই আমল করাটাও জায়েজ নেই।
মাশাআল্লাহ, সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন।
আমি মোহাম্মদ নাইত চিস্তি, আমি বগুড়া থেকে বলছি। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন রয়েছে, দুই সেজদার মাঝখানে ইমাম ও মুক্তাদি কি কোনো দোয়া পড়তে পারে?
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
ইমাম হন কিংবা মুক্তাদি, উনাদের দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফির লি এটা বলাটা মুস্তাহাব, বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইমামও বলবেন, মুক্তাদিও বলবেন। হ্যাঁ, যদি ইমাম না বলেন এবং আল্লাহ আকবর করে সিজদা করে দিলেন, তখন যেন এই বাক্যটি বলার জন্য মুক্তাদি কোনো ধরনের বিলম্ব না করেন। এই শব্দগুলোর কারণে মুক্তাদি যেন বিলম্ব না করেন, বরং তিনি আল্লাহ আকবর করে ইমামের সাথে, ইমামের অনুসরণ করে, অনুসরণ করে তিনিও সিজদায় চলে যাবেন, তিনিও সিজদায় যাবেন। কিন্তু যদি ইমামের অভ্যাস রয়েছে, তিনিও আল্লাহুম্মা গফিরলি পড়েন, সেক্ষেত্রে মুক্তাদিয়ে বললে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি একাকী নামাজ পড়লে একেবারে আপনার জন্য মুস্তাহাব, আপনি একাকী নামাজ পড়ছেন কিংবা নফল পড়ছেন, তো আপনি আল্লাহুম্মা গফিরলি এটা বলতে পারবেন। হ্যাঁ, দীর্ঘ দোয়াসমূহ, এগুলো বিশেষ করে ফরজের ক্ষেত্রে এই ধরনের অনুমতি নেই। যাই হোক, একাকী নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, তার মধ্যে দীর্ঘ কোনো দোয়াও পড়লে তো তার জন্য অনুমতি মজুদ রয়েছে। কিন্তু ফরজের ক্ষেত্রে এই দীর্ঘ দোয়াসমূহ করবেন না, অনুরূপভাবে ইমামদের ক্ষেত্রেও তারা দীর্ঘ দোয়া পাঠ করবেন না, এটা মুক্তাদির উপরে কষ্ট হয়ে যায়। আর হতে পারে অনেক মুক্তাদি লোকমা দেওয়ার মাধ্যমে নিজের কিংবা অন্যান্যদের নামাজ নষ্ট করে বসবে, এই জন্য ইমাম শুধুমাত্র দুই সিজদার মাঝখানে এতটুকু যদি বলেন আল্লাহুম্মাগফিরলি, এটা তো ঠিক আছে, মুস্তাহাব আমল এবং বলাও উচিত। বরং আমরা পরামর্শ দিব, আপনিও বলে ফেলুন যাতে আপনার ওয়াজিব আদায় হয়ে যায়, আপনার পেছনে নামাজ আদায়কারীদের ওয়াজিবও আদায় হয়ে যাবে, যে তারাও দুই সিজদার মাঝখানে বসার যে ওয়াজিব সেটা তাদের আদায় হয়ে যাবে। কেননা মানুষের মধ্যে এমন একটি দল রয়েছেন যারা সিজদা থেকে যখন উঠেন পরিপূর্ণ না বসে পুনরায় সিজদায় চলে যান, তো অনেকের ওয়াজিব এভাবে ছুটে যায় যে সুবহানাল্লাহ সমপরিমাণ তারা বসেইনি, তো এই ভুলগুলো তারা করেন। অনুরূপভাবে রুকু থেকে মাথা তুললেন, এখনও কোমর সোজা হয়নি, একেবারেই তারা একটু উঠে আবার সিজদায় চলে যান, এটাও ভুল করেন, তা আদিলে আরকানের যে ওয়াজিব সেগুলো ছুটে যায়। তো এতটুকু করুন, আল্লাহুম্মা গফিরলি তাদেরকে বলতে দিন, আর এতটুকু অপেক্ষা করুন যাতে তারাও আরামে আল্লাহুম্মা গফিরলি বলতে পারেন, আর প্রশান্তির সাথে তাদের ওয়াজিব আদায় হবে, আর এই দোয়ায়ে মুস্তাহাবের উপরও আমল তাদের হয়ে যাবে। যাই হোক, যদি ইমাম না পড়েন, মুক্তাদি এটা পড়ে নিলেন, আর ইমাম এতটুকু সুযোগ তাদেরকে দিয়েছেন, তো শুধুমাত্র মুক্তদিয়ে বললে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ইমাম আল্লাহ আকবর করে সিজদাতে চলে যান, তাহলে মুক্তাদির জন্য আবশ্যিক হচ্ছে তারাও সিজদায় চলে যাবে। ইমামের এই অনুসরণ অনুকরণ মুক্তাদির জন্য আবশ্যিক।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। একটি SMS রয়েছে মুফতি সাহেব, শিশুর কানে আজান দেওয়ার বিধান কি, এই বিষয়ে শরীয়ত কি বলেছে একটু বিস্তারিত বলুন।
বাচ্চাদের কানে আজান দেওয়া এটা সুন্নতে মুস্তাহাব্বা, আর আজান দেওয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তৈয়বা দ্বারা এটা প্রমাণিত। আর এর মধ্যে সবচেয়ে মুস্তাহাব পদ্ধতি হচ্ছে ডান কানে আপনি আজান দিবেন আর বাম কানে ইকামত। আর এটাও হতে পারে চারবার আপনি আজান দিন আর তিনবার ইকামত দিন। তো এগুলো আল্লাহর মুবারক নামসমূহ, এই বাক্যগুলো যাতে জিকিরুল্লাহর সওয়াব পাবেন। কিন্তু কেউ যদি এক একবার আদান এবং ইকামত দেন তাতেও কোনো অসুবিধা নেই নেই এগুলো সুন্নতে মুস্তাহাব্বা এই পদ্ধতিতে এগুলো আদায় হয়ে যাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ইমামে হাসান অতঃপর ইমামে হুসাইন জন্মলাভ করলেন তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেখানে তাশরিফ রাখলেন আর তিনি তাদের কানে আজান দিলেন অতঃপর তাহনিকও করেছেন যেটাকে গুট্টি দেওয়া বলা হয়। তো আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাহনিকও দিলেন আর পদ্ধতি ছিল তাহনিক দেওয়ার হুজুর আলাইহিসসালামের যে খেজুর ইত্যাদি তিনি মুখের মধ্যে নিতেন আর সে থুতু মুবারকও সে খেজুরে লাগত অতঃপর তিনি সেখান থেকে কিছু বাচ্চার মুখের মধ্যে দিতেন যেটাকে গুট্টি দেওয়া কিংবা তাহনিক করা বলা হয়ে থাকে। তো এই জন্য এটা সেই মুবারক সুন্নাত শুরুতেই প্রত্যেক ঘরে প্রয়োজন রয়েছে যে বাচ্চা জন্মলাভ করেছে সে সময় সুন্নত হিসেবে এই আমল করা উচিত। আজানও দিন আর গুট্টিও দিন আর কোনো ভালো দিনদার ব্যক্তির কাছ থেকে গুট্টি দেওয়া এটাও উত্তম আমল।
মাশাআল্লাহ, বিভিন্ন প্রশ্নের উত্তর বিস্তারিত মুফতি সাহেব দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সময় অনুমতি দিচ্ছে না, যারাই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়েছেন, SMS করে উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে দুনিয়া আখরাতে বরকত দান করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে নাফে দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানী হলো শিখরে